यशोदानन्दन ब्रज जनरञ्जन यशोदानन्दन ब्रज जनरञ्जन यमुना तीरावनचारी जय राधा माधव कुंज विहारी हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे जय राधा माधव राधा माधव राधे जय गौरनिताय 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 जय गौरनिताय जय प्रभुपद जय प्रभुपद जगद्गुरु श्रील प्रभुपद जय गुरुदेव जय गुरुदेव पतित पावन गुरुदेव नितय गौर हरिवाल 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 নিতাই গৌর প্রেমানন্দে ওং অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীতং জানো তস্মৈ শ্রীগুরাবে নম নমং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনে নম আচার্য পদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌর কথা ধামদায় নগর গ্রাম তারিণে নমং বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পশ্চাত্য দেশতারিণে বাঞ্ছাকল্পতরুভস্য কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নমঃ জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে আমরা আজ শ্রীমৎ ভাগবতমের সপ্তম স্কন্ধের পঞ্চদশ অধ্যায়ের আটত্রিশ উনত্রিশ নম্বর শ্লোক অধ্যয়ন করে শ্রবণ করব। ওং নম ভগবতে বাসুদেবায়ং ওং নম ভগবতে বাসুদেবায়ং ওং নম ভগবতে বাসুদেবায়ং নারায়ণং নমস্কৃতং নারায়ণ চৈব নরতমম্ দেবীং সরস্বতীং ব্যাসং তত জয় মুদিরায়েত মুখং করতি বাচলং পঙ্গলং গায়েত গিরিম যৎকৃপাতমং বন্দে পরমানন্দ মাধবং শ্রী গুরু দীনতৈণ শ্রী চৈতন্যেশ্বরম। তো বোর্ডে 39 নম্বর শ্লোক লেখা আছে, 38 নম্বর শ্লোক হচ্ছে গৃহস্থস্য ক্রিয়া ত্যাগ ব্রত ত্যাগ বটরপি তপস্বিন গ্রাম সেবা ভিক্ষুরেন্দ্রিয় লোলতা। 39 নম্বর শ্লোক হচ্ছে আশ্রমাপসদাহতে খল্লাশ্রম বিড়ম্বনা দেব মায়া বিমূঢ়াস্তান উপেক্ষেতানুকম্পয়া আশ্রমাপসদা হেতে খল্লাশ্রম বিড়ম্বনা দেব মায়া বিমূঢ়াস্তান উপেক্ষেতানুকম্পয়া আশ্রমাপসদা হেতে খল্লাশ্রম বিড়ম্বনা দেব মায়া বিমূঢ়াস্তান উপেক্ষেতানুকম্পয়া। মায়েরা আমরা দুটো শ্লোকেরই শব্দার্থ পড়ি। গৃহস্থস্য গৃহস্থের ক্রিয়া ত্যাগ কর্তব্য কর্ম ত্যাগ ব্রত ত্যাগ ব্রত এবং তপস্যা ত্যাগ বট মানে ব্রহ্মচারী অপি ও তপস্বিনা তপস্বীর জীবন অবলম্বনকারী বানপ্রস্থির গ্রাম সেবা গ্রামে বাস করে সেখানকার মানুষদের সেবা করা ভিক্ষু ভিক্ষাবৃত্তি অবলম্বন করে জীবন ধারণ সন্ন্যাসীর ইন্দ্রিয় ললতা ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি আসক্তি। এবার এই শ্লোক হচ্ছে আশ্রম আধ্যাত্মিক জীবনের বিভাগ রূপ আশ্রমের অপসদা অত্যন্ত গর্হিত হি বস্তুত পক্ষে এতে এই সমস্ত খলু বস্তুত পক্ষে আশ্রম বিড়ম্বনা বিভিন্ন আশ্রমের অনুকরণ করা এবং তার ফলে প্রতারণা দেব মায়া বিমূঢ়ান দেব মায়া বিমূঢ়ান যারা ভগবানের বহিরাঙ্গ শক্তির দ্বারা মোহিত তান তাদের উপেক্ষিত বাস্তবিক নয় বলে বর্জন করা উচিত অনুকম্পয়া অনুকম্পার ফলে প্রকৃত জীবন সম্বন্ধে তাদের শিক্ষা দেওয়া। অনুবাদ দয়া করে সবাই আমার সঙ্গে বলুন। গৃহস্থের শান্ত শাস্ত্র বিহিত ক্রিয়া ত্যাগ, গুরু তত্ত্বাবধানে অবস্থানকারী ব্রহ্মচারীর ব্রহ্মচর্যের ব্রত পালন না করা, বানপ্রস্থাশ্রমীর গ্রামে বাস করে তথাকথিত সমাজ সেবার কাজে যুক্ত হওয়া এবং সন্ন্যাসীর ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি আসক্তি অত্যন্ত নিন্দনীয়। যে ব্যক্তি এইভাবে আচরণ করে সে আশ্রমের কলঙ্ক এবং আশ্রমস্থ অন্যের বিড়ম্বনাকারী। এই সমস্ত প্রতারকেরা ভগবানের বহিরাঙ্গা শক্তির দ্বারা বিমোহিত এবং তাদের যে কোনো পথ থেকে সরিয়ে দেওয়া উচিত, অথবা তাদের প্রতি অনুকম্পাপূর্বক সম্ভব হলে শিক্ষা দেওয়া উচিত, যাতে তারা তাদের মূল পদে পুনরায় অধিষ্ঠিত হতে পারে। তাৎপর্য, আমরা বারবার দৃঢ়তাপূর্বক বলেছি, যতক্ষণ পর্যন্ত মানুষ বর্ণাশ্রম ধর্ম পালন গ্রহণ না করছে ততক্ষণ পর্যন্ত মানব সভ্যতা শুরু হয় না। যদিও গৃহস্থ জীবনে যৌন সুখ ভোগের অনুমোদন রয়েছে, তবুও গৃহস্থ জীবনের বিধিবিধান পালন না করে তা উপভোগ করার স্বীকৃতি দেওয়া হয়নি। অধিকন্ত পূর্বেই বলা হয়েছে যে ব্রহ্মচারী কর্তব্য শ্রী গুরুদেবের অন্ধকার হয়ে গেছে। ব্রহ্মচারী যদি গুরুর তত্ত্বাবধানে না থাকে, বানপ্রস্থী যদি সামা না, অধিকন্ত পুরে বলা হয়েছে যে ব্রহ্মচারী কর্তব্য গুরুদেবের তত্ত্বাবধানে বাস করা, ব্রহ্মচারী গুরুগৃহে বসদন্ত গুরুর হিতম। ব্রহ্মচারী যদি শ্রী গুরুদেবের তত্ত্বাবধানে না থাকে, বানপ্রস্থী যদি সামাজিক কার্যকলাপে যুক্ত হয়, অথবা সন্ন্যাসী যদি লোভী হয়ে তার রসনা তৃপ্তির জন্য মাছ মাংস ডিম আদি কুখাদ্য খায়, তাহলে তারা তাদের আশ্রমের কলঙ্ক এবং তাদের সঙ্গ তৎক্ষণাৎ পরিত্যাগ করা কর্তব্য। এই প্রকার ব্যক্তিদের প্রতি অনুকম্পা প্রদর্শন করা উচিত এবং যদি যথেষ্ট ক্ষমতা থাকে তাহলে তাদের শিক্ষা দেওয়া উচিত, যাতে তারা সেইভাবে ভ্রান্ত আচরণ না করে। তা যদি সম্ভব না হয় তাহলে তাদের উপেক্ষা করাই শ্রেয়। অধ্যায়ের নাম হচ্ছে সভ্য মানুষের প্রতি উপদেশ। দুটো শ্লোকে বিশেষ করে বর্ণনা করা হচ্ছে যে যারা বর্ণাশ্রম ব্রহ্মচারী গৃহস্থ বানপ্রস্থ সন্ন্যাসী, তারা নিজ নিজ ধর্ম যদি সঠিকভাবে আচরণ না করে তাহলে তারা ভগবানের বহিরঙ্গা মায়াশক্তি দ্বারা প্রভাবিত এবং তাদের প্রতি অনুকম্পা প্রদর্শনের কথা বলা হয়েছে, যে কিভাবে তাদেরকে শিক্ষা দেওয়া উচিত, কিভাবে আবার তারা তাদের নিজস্ব আশ্রমে আবার অধিষ্ঠিত হতে পারে, সেই অনুসারে কর্ম করতে পারে। তা আসলে শ্রীমদ ভাগবতমের দ্বাদশ স্কন্ধে বর্ণনা করা আছে যে কলিযুগের অবস্থার কথা, সেখানে বর্ণাশ্রমের কথাও বর্ণনা করা হয়েছে, ব্রহ্মচারী কেমন হবে, গৃহস্থ বানপ্রস্থ সন্ন্যাসী। তে হচ্ছে কলির একটা প্রভাব, যেখানে মানুষ তার আশ্রমে নিজ নিজ আশ্রমে তার কর্তব্য কর্ম পালন করা একটু কঠিন। কারণ কি, কলিযুগ হচ্ছে দোষের সমুদ্র, চারিদিকে বিভিন্ন রকম কামনা বাসনার হাতছানি। তা সেই অবস্থায় আশ্রমে নিজ নিজ আশ্রম থেকে সেটাকে পালন করা খুবই কষ্টকর। কিন্তু পরে বর্ণনা করছেন যে তাদের প্রতি অনুকম্পা বশত তাদেরকে শিক্ষা দেওয়া উচিত, যাতে ঠিকভাবে তারা আচরণ করতে পারে। শ্রীল প্রভুপাদ আমি শুনেছি যে উনি প্রচার করেছেন, বলছেন আমি 50% করেছি, আর 50% যদি এই বর্ণাশ্রম ধর্ম জগতে ভালোভাবে স্থাপিত হয় তাহলে আর 50% কাজ সাকসেসফুল হয়ে যাবে জগতের। তা প্রত্যেক আশ্রম অনুসারে মানুষ যদি আচরণ করে তাহলে সমাজ ব্যবস্থা খুব সুন্দরভাবে পরিচালিত হতে পারে, সমাজে সবকিছু ঠিক হয়। এখানে প্রভুপাদ তাৎপর্য বলছে যে মানুষ যদি যতক্ষণ না পর্যন্ত বর্ণাশ্রম ধর্ম গ্রহণ করছে ততক্ষণ পর্যন্ত মানব সভ্যতা শুরুই হয় না। যতক্ষণ পর্যন্ত মানুষ এই বর্ণাশ্রমটা ঠিকভাবে পালন করছে ততক্ষণ মানব সভ্যতাই শুরু হয় না। অ্যানিম্যাল সিভিলাইজেশন প্রভুপাদ অনেক সময় বলেছে যে তথাকথিত উন্নতি হচ্ছে পাশবিক সভ্যতা, আর সেই সভ্যতা থেকে মানুষকে যদি সুসভ্যতায় আনতে হয় তাহলে দরকার বর্ণাশ্রম সুন্দর করে সমাজে যাতে পালন হয় তার ব্যবস্থা করা। আর তার জন্য কলিযুগ যদিও ব্রহ্মচারী গৃহস্থ বানপ্রস্থ সন্ন্যাসী বদ্ধজীবেদের পক্ষে এগুলো সঠিক করে অনুশীলন করা কষ্টকরই, কিন্তু একটা সুন্দর সিস্টেম পরে বলা হয়েছে যে কিভাবে অনুকম্পাবশত তাদের শিক্ষা দেওয়া উচিত। শিক্ষা অর্থাৎ শ্রবণ করা দরকার। মানুষ যদি যে কোনো আশ্রমে থাকে সেই আশ্রমে থেকে শ্রবণ করার পন্থাটাকে বেশি করে অবলম্বন করে তাহলে তার আশ্রম ঠিক থাকতে পারে। আর ভক্তিটা সেখান থেকেই শুরু হয় যখন শ্রবণ শুরু হয়। শ্রীমান মহাপ্রভু রামানন্দ রায়ের সঙ্গে যখন গোদাবরী তীরে আলোচনা হচ্ছিল সেখানেই পরশলোক সাধ্যের নির্ণয় রামানন্দ রায় উত্তর দিলেন সদার্মচারণে বিষ্ণু ভক্তি হয়। সদার্মচারণ করলেই বিষ্ণু ভক্তি শুরু হয়, সেখানে শ্লোকেরও রেফারেন্স দিয়েছেন রামানন্দ রায় বা কবিরাজ গোস্বামী স্থাপন করেছেন বর্ণাশ্রম চারব্রতা পুরুষেন প্রমাণ, যে বর্ণাশ্রমের মাধ্যমে যদি মানুষ বিষ্ণুর আরাধনা করতে পারে এটা হচ্ছে, তাছাড়া অন্য কোনো পথ নেই। কিন্তু ভক্তি জগতে আরো উন্নত কথা বলতে যে মহাপ্রভু বললেন না ইহ বাহ্য, এর থেকে আরো উন্নত কথা বল। রামানন্দ রায় উত্তর দিলেন যে কৃষ্ণে কর্মার্পণ সর্বসাধ্য সার, কৃষ্ণকে তাহলে কর্ম অর্পণ করলেই মনে হয় অর্পণ করলেই ভক্তি লাভ হবে, মানুষের পুরুষার্থ সাধিত হবে। গীতাতে তার রেফারেন্স, যত করসি যদাশ্নসি যদ্দহসি যদাসি যত যত তপস্যসি কন্তে ও তৎকুরুষ মদার্পণ, সবকিছু ভগবান বলেছেন আমার উদ্দেশ্যে করতে। মহাপ্রভু এটাকেও বললেন ইহ বাহ্য, আগে কহ। রামানন্দ রায় তখন বললেন তাহলে স্বধর্ম ত্যাগ সর্বসাধ্য সার, ভগবদ গীতার অন্তিম উপদেশ সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণং ব্রজ অহংতাং সর্বপাপে মোক্ষ ইচ্ছামি মা সূচ, সে রেফারেন্স দিয়ে বলছে যে স্বধর্ম তালি ত্যাগ, এটাই সর্বসাধ্য সার। মহাপ্রভু এটাও কেউ বললেন ইহ বাহ্য, এর থেকেও আরো উন্নত। তারপরে রামানন্দ রায় বললেন জ্ঞান মিশ্রা ভক্তি সর্বসাধ্য সার। গীতাতে বলছেন ব্রহ্মভূত ভক্তিটা শুরু হয় এই জ্ঞান মিশ্রা ভক্তি, ব্রহ্মভূত প্রসন্নাত্মা ন শোচতি ন কাঙ্ক্ষতি সমসর্বেশু ভূতেশু মদ ভক্তি লভতে পরম, সেখান থেকে শুরু হয়। মহাপ্রভু বলেন ইহেও বাহ্য, এটাও বাহ্য বলে ত্যাগ করে দেবে আগে কহ আর। তখন রামানন্দ রায় বললেন যে জ্ঞান শূন্য ভক্তি সর্বসাধ্য সার। সেখানে সুন্দর রেফারেন্স দিয়ে শ্রীমৎ ভাগবত দশম স্কন্ধের ব্রহ্মা স্তুতি ভগবানকে করেছেন, জ্ঞানে প্রয়াস মদপস্য নমন্তরি এব সমৃত ভবদীয় বার্তা স্থান স্থিতা শ্রুতিগতাং তনুবাং মনবি জিত জিত ত্রৈলোক্যহ। অজিত যে কৃষ্ণ তাকেও জয় করা যায়, সেখানে তার স্থানের পরিবর্তনের দরকার নেই। ব্রহ্মচারী গৃহস্থ হতে হবে, গৃহস্থ সন্ন্যাসী হতে হবে, এরকম নয়। স্থানে স্থিতা, কিন্তু একটা কাজ বিশেষ করে গুরুত্ব দেওয়া হয়েছে, কি শ্রুতিগতাং তনুবাং মনভি, ভগবানের কথা শ্রবণ করতে হবে। যে যেখানে আছে সেই স্থান, গৃহস্থ ব্রহ্মচারী গৃহস্থ বানপ্রস্থ সন্ন্যাসী, স্থানের পরিবর্তনের দরকার নেই, কিন্তু একটা কাজ সেটাকে গুরুত্ব, সেটা হচ্ছে শ্রুতিগতাং তনুবাং মনভি, কায় মনবাকে ভগবানের কথা শ্রবণ করতে হবে। আর এই শ্রবণের মাধ্যমে কি হবে, অজিত জিত পিত্রৈলোক্যহম, অজিত যে কৃষ্ণ তাকেও জয় করা যাবে। যখনই এই শ্রবণের গুরুত্ব সেখানে এসেছে, মহাপ্রভু বলেন ইহ হয়, এখন অ্যাকসেপ্ট করলেন এটা হবে। পরশলোক সাধ্যের নির্ণয় এসে এসে এখানে এসে বললেন যেখানে স্থানের পরিবর্তনের দরকার নেই, কিন্তু জ্ঞানের যে নির্বিশেষবাদের জ্ঞানের অহংকার বর্জন করে, অথবা জ্ঞানের অহংকার বর্জন করে কায়মনবাকে শ্রবণ করতে হবে। আমরা শ্রবণ করতে চাই না, অনেক সময় বলতে চাই, আমরা জ্ঞান নিতে চাই না, জ্ঞান দিতে চাই, এই হচ্ছে আমাদের সমস্যা। শঙ্করাচার্য বলছেন সুন্দর একটা শ্লোক, জানি না মনে আছে কিনা, বয়সী গতে কাম বিকার, যদি বয়স হয়ে যাবে তাহলে আর কাম বিকার কি দরকার, কামের বিকার আর থাকে না। বয়স বৃদ্ধ হয়ে গেলে বয়সী গতে কাম বিকার শুষ্কে নীরে কা সার, যদি জল শুকিয়ে যাবে তাহলে সেটা আর কে সরোবর বলবে। বয়স হয়ে গেলে যেমন কামের বিকার আর থাকে না, জল শুকিয়ে গেলে যেমন তাকে সরোবর বলে না, আর লষ্টে দ্রব্যে ক পরিবার, যদি টাকা পয়সা না থাকে তাহলে সেখানে আর পরিবার বলে কি বলবে। ঠিক সেরকম জ্ঞাতে তত্ত্বে কা পরিবার, জ্ঞাতে তত্ত্বে যদি কেউ তত্ত্বজ্ঞান লাভ করবে তাদের জন্য আর কি সংসার, এই সংসার তাদের কাছে আর কোনো অসুবিধা নয়। জ্ঞাতে তত্ত্বে অর্থাৎ তাকে জ্ঞান লাভ করতে হবে। তা এই হচ্ছে আমাদের সমাজে অসুবিধা, বা যে আমরা শ্রবণ করতে চাই না, বেশি বলতে চাই। আমরা অনেক সময় বাইরের লোককে বলি যদি কারো বাড়িতে ইলেকট্রিকের গন্ডগোল হয়েছে, সে যদি দৌড়ে যেয়ে এক ডাক্তারকে বলবে, ডাক্তার চলুন তো আমার বাড়ি ইলেকট্রিকের গন্ডগোল, ডাক্তার কি বলবে, আমি এটা জানি না, আপনি ইলেকট্রিক ইঞ্জিনিয়ারের কাছে যান। কারো বাড়িতে শরীরে কারো শরীর খারাপ হয়েছে, সে দৌড়ে যেয়ে যদিও এক ইলেকট্রিক ইঞ্জিনিয়ারকে ডাকবে, সে কি বলবে, আসলে আপনার সমস্যা আমি সমাধান করতে পারবো না, আমি তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, আপনি ভুল করে আমার কাছে এসেছেন, আপনি একটা মেডিকেল ডাক্তারের কাছে যান। যে যে ব্যাপারে জানে না সে ব্যাপারে মাথা ঘামায় না আর বলে যে আমি জানি না, কিন্তু যদি পারমার্থিক ব্যাপার কোথাও আলোচনা হবে, ভগবান সম্পর্কে কিছু একটু কথা উঠবে, চায়ের দোকানের লোক চা খাচ্ছে সেও বলবে ভগবানের কথা, সে বলবে হ্যাঁ ভগবান মানে এই, ভগবান মানে এই, ভগবান মানে তাই। সবাই যে বিড়ি খাচ্ছে চা খাচ্ছে বসে বসে গল্প করছে, সে শুরু করে দেবে ভগবানের কথা, বলতে সবাই ওস্তাদ। কিন্তু সে যদি চিন্তা করত, বাবা আমরা ভগবানের ব্যাপারে জানি না, চলো যে জানে তার কাছে একটু শুনি, কেউ শুনতে চায় না, এই হচ্ছে সমস্যা। শ্রবণ থেকেই উন্নতিটা আসবে। সেই জন্য কলিযুগের আশ্রমের অবস্থা খুব দুরবস্থা, বিশ্লেষণ করার আর কি প্রয়োজন আছে? কিন্তু রিকভারি করার উপায় শ্রবণ। এই জন্য যে সংস্থায় বেশি করে শ্রবণের ব্যবস্থা থাকবে সেটা উন্নতির পথে যাবে। শ্রবণ কীর্তন কর অনুক্ষণ, অসত পাচাল ছাড়ি, কহে প্রেমানন্দ মানুষ জনম সফল করোনা ভারী। শ্রবণ কীর্তন করতে হবে, আর শ্রবণ করলেই আশ্রম সব টিকে থাকবে। সঙ্গ অনুসারে কামনাটা জাত হয়, সঙ্গাত সংজায়তে কাম। আমি যদি সাধু সঙ্গ করব তাহলে সাধুর মনোভাব আসবে, মানসিকতাও হবে। আর মহাপ্রভু যখন বলেন ইহ হয় আগে কহ, আর একটু আগে কহ, তখন রামানন্দ রায় আরো আর একটু বললেন প্রেম ভক্তি সর্বসাধ্য সার। কারণ কি? তাতে রেফারেন্স দিলেন কৃষ্ণ ভক্তি রসভাবিতা মতি ক্রিয়তাং যদি কুতোপি লভ্যতে তত্র লৌল মূল্য মেকলাম জন্ম কোটি সুকৃতীর্ণ লভ্যতে। কৃষ্ণ ভক্তি লাভ করার সুযোগ যদি কোথাও থাকে সেটা কিনে নিতে হবে, সঙ্গে সঙ্গে সেটাকে কিনতে হবে। কি দিয়ে কিনতে হবে? তত্র লৌল লভরূপ মূল্য দিয়ে কিনতে হবে। কৃষ্ণ ভক্তি লাভ করার সুযোগ কোথায় থাকে? তাল গাছে, কাঁঠাল গাছে, কোথায়? সাধু সঙ্গে। কৃষ্ণ ভক্তির জন্ম মূল হয় সাধু সঙ্গ, যেখানে সাধুরা বসে শতাং প্রসঙ্গাং মম বীর্য সংবিদ ভবন্তি হৃৎকর্ণ রসায়ন কথা। কৃষ্ণ কথা যেখানে আলোচনা হচ্ছে সেই কৃষ্ণ কথা শ্রবণের মাধ্যমে আমাদের হৃদয়ে ভগবান প্রকটিত হয়। ভগবান কোথায় থাকেন? বৈকুণ্ঠে থাকে না, যোগীদের হৃদয়ে থাকেন না। ভক্ত যেখানে আমার কথা আলোচনা করেন সেখানে, অর্থাৎ ভক্তের হৃদয়ে গোবিন্দ বিশ্রাম করেন। তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পর। তা ভগবান থাকেন বৈষ্ণবের হৃদয়ে, আর বৈষ্ণব যখন হরি কথা বলেন তখন মাথা থেকে বলেন না, দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশ, হৃদয় থেকে হরি কথা বলেন। আর সেই হৃদয়ে কে বসে থাকে? ভগবান বসে আছেন। যখন হরি কথা বলেন বৈষ্ণব শুদ্ধ ভক্ত, তখন সেই হরি কথার মধ্য দিয়ে ভগবান বৈষ্ণবের হৃদয় থেকে বের হয়। বের হয়ে কোথায় যায়? যে শ্রদ্ধা সহকারে হরি কথা শুনছে তার কানের ভিতর দিয়ে তার হৃদয়ে ঢুকে যায়। কর্ণরধ পথ দিয়া হৃদি মাঝে প্রবেশিয়া বরিষয়ে সুধা অনুপম। কানের ভিতরে দিয়ে হৃদয়ে পশিল গো আকুল করিল প্রাণ। যে কর্ণে কানের ভিতর দিয়ে ভিতরটাকে পরিষ্কার করতে হবে, আর সেটাই মহাপ্রভু বললেন হ্যাঁ ইহ হয়। এইভাবে তো দেখা যাচ্ছে যে শ্রবণের খুব গুরুত্ব আছে। তা আমরা বর্ণাশ্রম প্রভুপাদ এই কলিযুগের মানুষকে উন্নত করার জন্য এই বর্ণ আশ্রমের প্রতি বিশেষ গুরুত্ব প্রদান করেছেন। আর যেখানে আমরা এই আশ্রম অবলম্বন করে সেবা ভাব অবলম্বন করে আমরা অগ্রসর হতে পারি। আর এটা শুরু হয় শ্রবণ থেকে। আদৌ শ্রদ্ধা তত সাধু সঙ্গ, শ্রদ্ধা থেকেই সাধু সঙ্গ হবে। তাই দেখা যায় এই শ্রবণ যদি আমরা ঠিকভাবে করি তাহলে আমাদের আশ্রম ঠিক থাকবে। ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাসী, আশ্রম অনুসারে বিধি নিয়ে সে পালন করা খুবই কষ্টকর। যে নারায়ণ নারায়ণ বলে ডেকেছিল অজামিল, অজামিল শুদ্ধ ব্রাহ্মণ ছিলেন আর শুদ্ধ সেবা পূজা করতেন, কিন্তু বাইরে এক বেশ্যাকে দর্শন করেই তার মতি বিভ্রম হয়ে গেল। সেখানে আলোচনা হয় যে সারা জগৎ আমরা এরকম খারাপ দৃশ্য, যে কোনো অ্যাডভার্টাইজ হবে হয়তো সেখানে মহিলার ছবি না দিলেও হয়, মহিলার সঙ্গে তার কোনো কানেক্টেড নেই সেই অ্যাডভার্টাইজের, কিন্তু অ্যাডভার্টাইজ দিতে মহিলার ছবি দিয়ে দেবে, সারা জগৎ দেখবেন এরকম দৃশ্যতে পরিপূর্ণ। তা সেই সব দৃশ্য দেখলেই তো কামনা জাগ্রত হওয়ার কথাই স্বাভাবিকভাবে। যেখানে ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস সবার জীবনকে সংযত জীবন যাপনের কথা বলা হয়েছে, কিন্তু চারিদিকে মায়ার যে এত হাতছানি, সংযত জীবন বড় কষ্টকর। তাই এখানে বসে যদি আমরা কিছু বেশি সময় যদি আমরা শ্রবণ কীর্তনে ব্যয় করি তাহলে আমাদের আশ্রমটা ঠিক থাকতে পারে। একজন সাধু বলছিলেন যে আমরা যতক্ষণ হরি কথা শ্রবণ করি সেই সময় হচ্ছে আমাদের সব থেকে ভালো সময়। যদিও বলছে অনেক সময় হরিনাম হচ্ছে কলিযুগের শ্রেষ্ঠ উপায় ভগবানকে লাভ করা, কিন্তু হরিনাম করতে গেলে সব থেকে মনে হয় কষ্টকর টাইম হচ্ছে ওই দুই ঘন্টা, কত কষ্ট করে মনটাকে মানে হরিনামে নেয়া, কত হরে কৃষ্ণ যে কোথায় যাচ্ছে আর সেখানে বারবার টেনে আনা, মানে সব থেকে ট্রাগেল, সব থেকে জীবনের কষ্টকর সময় হচ্ছে। সেই জন্য হরিনাম করার যোগ্যতাও আমাদের খুব কম, কিন্তু যদি আমরা ভগবানের কথায় মনোনিবেশ করতে পারি তা সেই দুই তিন ঘন্টা যদি আমরা কন্টিনিউ হরি কথা শুনি সেই সময় দেখা যায় সেই সময় কোনো কিছু বলার সুযোগ নেই, অর্থাৎ কিছু বলতে গেলে মিথ্যা কথা বলা হয়, কারো অতি স্তুতি হয় বা নিজের প্রশংসা হয়, হয় কি না? তা যতক্ষণ আমি হরি কথা শুনছি আমার মুখ কোনো ভাষা ইউজ করছে না বলে আমার কারো প্রশংসা করার সুযোগ হচ্ছে না, অতি স্তুতি বা নিজের প্রশংসার সুযোগ হচ্ছে না, ওই সময় একই জায়গায় বসে থাকতে হয়, হাঁটা চলা করা যায় না, কোনো পিঁপড়ে কেউ কিছু জীবজন্তু কিছু মরছে না, অর্থাৎ পুরো ওই সময়টাই মনে হয় শ্রেষ্ঠ সময় যে সময়টা হরি কথা শ্রবণ করা হয়। তা সেই জন্য ভাগবত মাহাত্ম্যে এক কথাতেই উত্তর দিয়ে দিয়েছেন, এই কলিযুগে মানুষ সহজে ভগবানকে পেতে পারে, অল্প সময়ে পেতে পারে, আর তার একটাই পন্থা হচ্ছে হরি কথা শ্রবণ। শ্রবণ করলেই ঠিক হবে। তো সেই জন্য এই কলিযুগে আশ্রম ঠিক রাখতে গেলে আমাদের শ্রবণের উপরে খুব গুরুত্ব দিতে হবে, আর সেটা না করে আমরা ভ্রান্তভাবে যদি আমাদের আশ্রমের অহংকারে অহংকারিত হই, আমি অনেক দিনের ব্রহ্মচারী অনেক, কিন্তু এদিকে ভক্তির দিকে ঠন ঠন, তাহলে শুধু অহংকারই সামিল, ভালো গৃহস্থ অনেক, বানপ্রস্থ সন্ন্যাসী, শুধু অহংকারেরই হবে। সেই জন্য মহাপ্রভুর লীলাতে মহাপ্রভু প্রাধান্য দিয়েছেন ভক্তির উপরে, আশ্রমের উপরে অত প্রাধান্য না দিয়ে ভক্তির উপরে, যেই ভজে সেই বড় অভক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদি বিচার। মহাপ্রভু যখন শিবা সঙ্গনে দরজা বন্ধ করে কীর্তন করতেন, একদিনের ঘটনা, শিবাস ঠাকুরকে এক ব্রহ্মচারী বলেছেন যে আপনি একটু কৃপা করে আমাকে মহাপ্রভুর কীর্তন দর্শন করান। শিবাস ঠাকুর জানতে পেরেছে এই ব্রহ্মচারী আকুমার ব্রহ্মচারী, অন্ন খায় না, শুধু দুগ্ধ পান করে থাকেন, খুব নিষ্ঠা, এ মহাপ্রভুর কীর্তন দর্শনের করতে পারে, তবুও একটু এক জায়গায় লুকিয়ে রেখেছে মহাপ্রভুর কীর্তন দেখানোর জন্য। শিবা সঙ্গনে যখন কীর্তন শুরু হয়েছে, মহাপ্রভু কিছুক্ষণ কীর্তন করার পরে বলছেন, কি শ্রীবাস, তোমার ঘরে কি কেউ অন্য বিজাতীয় কেউ এসেছে, কীর্তনে আনন্দ পাচ্ছি না? না প্রভু, না, বাইরের তো কেউ আসেনি। তখন আবার মহাপ্রভু কীর্তন করছেন, একটু পরে আবারও বলছেন, কি শ্রীবাস, আমার আনন্দ হচ্ছে না, কেউ কি লুকিয়ে কেউ আছে নাকি কেউ কোথাও? তখন শ্রীবাস কথাটা উন্মোচন করলেন যে প্রভু, একজন ব্রহ্মচারী, যে আকুমার ব্রহ্মচারী, এমনকি অন্ন খায় না, শুধু দুগ্ধ পান করে থাকে, খুব নিষ্ঠাপরায়ণ, আর সে আমার কাছে আপনার কীর্তন দর্শন করার ইচ্ছা প্রকাশ করেছে, আর সেই জন্য আমি তাকে একটু সাইডে লুকিয়ে রেখেছি, সে কীর্তন দেখছে। মহাপ্রভু রেগে গেলেন, বলে বের করো, দুগ্ধ পান করলেই কি কীর্তন দেখার যোগ্যতা হয়? শুধু ব্রহ্মচারী হলেই কি আমার কীর্তন দেখার যোগ্যতা হবে? বের করো। সঙ্গে সঙ্গে সেই ব্রহ্মচারীকে বের করে দেয়া হল। কিন্তু ব্রহ্মচারী রাস্তায় যেতে যেতে মনে ভাবলেন, প্রভু আমাকে বের করে দিয়েছেন বটে, কিন্তু আমার অনেক জন্মের অনেক সৌভাগ্য যে আমি অল্প হলেও তো মহাপ্রভুর কীর্তন দর্শন করেছি, আর এই আনন্দে খুব আনন্দ করছে, মহাপ্রভুর কিঞ্চিত হলেও তো দিব্য কীর্তন দর্শন করতে পেরেছি, আমি অনেক ভাগ্যবান। এই বলে মনে করে যখন যাচ্ছেন, মহাপ্রভু তো সবার মনের কথা জানেন, শিবাস ঠাকুরকে বললেন, যাও ব্রহ্মচারীকে ডাকো, তার যোগ্যতা হয়েছে আমার কীর্তন দেখার। সঙ্গে সঙ্গে ব্রহ্মচারী আবার কীর্তন করার সুযোগ। এখানে দেখা যায় যে ভক্তিরই প্রাধান্য মহাপ্রভু দিচ্ছেন। সেম টাইম মহাপ্রভুর লীলায় ছিলেন শুক্লাম্বর ব্রহ্মচারী, খুব গরিব, আর নবদ্বীপে 10টা বাড়িতেই ভিক্ষা করতেন, 11 বাড়িতে যেতেন না, ওই 10 বাড়িতে ভিক্ষা করে যা পেতেন তাই রান্না করে মহাপ্রভুকে, ভগবানকে নিবেদন করে প্রসাদ পেতেন। প্রত্যেক দিন অন্যকেও তো মহাপ্রভুর লীলায় ভিতরে প্রবেশ করার সুযোগ ছিল না, কিন্তু এই শুক্লাম্বর ব্রহ্মচারী, হয়তো বৃন্দাবন দাস ঠাকুর লিখছেন, হয়তো নবদ্বীপ অনেকেই তাকে চেনে না, আর চিনলেও ভাবে একজন ভিক্ষুক, ভিক্ষুক হিসাবেই চেনে, আর তার সৌভাগ্য হতো প্রত্যেক দিন তিনি মহাপ্রভুর কীর্তনে অংশগ্রহণ করতেন, ভিক্ষা করে শিবা সঙ্গনে ঢুকে যেতেন। আর একদিনের ঘটনা এরকম হয়েছে যে যখন মহাপ্রভু কীর্তন করছেন, নিত্যানন্দ প্রভু কীর্তন করছেন, মহাপ্রভু কখনো কখনো ভক্তভাবে কীর্তন করতেন, আবার কখনো কখনো ভগবান ভাবে ভাব হতো, তিনি বসে থাকতেন বিষ্ণু খট্টার উপরে। আর ওই দিন হঠাৎ তিনি বিষ্ণু ভাবে ভগবান ভাবে ভাবিত হয়ে তিনি বিষ্ণু খট্টায় বসেছেন, আর ভক্তরা কীর্তন করছেন, কীর্তন করতে করতে আর মহাপ্রভু মাথা নাড়ছেন আর মুস্কি মুস্কি হাসছেন, শুক্লাম্বর ব্রহ্মচারীকে ডেকেছেন, শুক্লাম্বর কাছে আসো, কাছে আসো। শুক্লাম্বর ব্রহ্মচারী কাছে এসেছে, তার কাঁধে ছিল সেই ভিক্ষার ঝুলি, আর মহাপ্রভুর কাছে যখনই এসেছেন তখনই হাত ঢুকিয়ে দিয়েছেন তার ভিক্ষার ঝুলিতে, আর সেই ভিক্ষার চাল মুষ্টি মুষ্টি করে খেতে শুরু করেছেন। আর শুক্লাম্বর ব্রহ্মচারী চিৎকার করে উঠেছে, প্রভু সর্বনাশ, এ আপনি কি করছেন? ভিক্ষার চাল, এ কাকড় আছে, খারাপ চাল, এই তো এ আপনার খাওয়ার উপযুক্ত নয়। মহাপ্রভু জোর করে খেলেন, বলছেন শুক্লাম্বর তুমি যখন প্রসাদ গ্রহণ করো তখন আমার প্রসাদ পাওয়া হয়, তুমি যখন বাইরে বেরাও তখন আমার বাইরে যাওয়া হয়, আমি সবসময় তোমার হৃদয়ে থাকি, তা তুমি আমার দাস, তোমার জিনিস আমি কেড়ে কেড়ে খাবো, অভক্তের জিনিস আমি ফিরেও তাকাব না। এইভাবে দেখা যায় দৈন্যতা কত দৈন্য। শুক্লাম্বর ব্রহ্মচারী জিনিস মহাপ্রভু জোর করে করে খেতেন। বৃন্দাবন দাস ঠাকুর লিখছেন, শুক্লাম্বর সাধারণত ভগবানকে ভোগ দিতে গেলে ভালো চাল রান্না করে তারপর সুন্দর থালায় ভগবানকে অফার করতে হয়, মুদ্রা দিতে হয়। শুক্লাম্বর ব্রহ্মচারী না রান্না করেছেন না মুদ্রা দিয়ে অফার করেছেন, কিন্তু ভগবান জোর করে করে খাচ্ছেন। কি খাচ্ছেন? ভক্তের জিনিস ভগবান কাড়ি কাড়ি খায়, অভক্তের জিনিস ভগবান ফিরেও না চায়। মহাপ্রভু লীলায় আরো একজন ব্রহ্মচারী ছিলেন, তিনি ছিলেন নৃসিংহানন্দ ব্রহ্মচারী, তিনিও খুব উন্নত ব্রহ্মচারী ছিলেন, এবং আগে ওনার নাম ছিল প্রদ্যুম্ন ব্রহ্মচারী, কিন্তু নৃসিংহদেবের উপাসক বলে মহাপ্রভু নাম রেখেছেন নৃসিংহানন্দ ব্রহ্মচারী। মহাপ্রভু যখন পুরী থেকে বৃন্দাবনে যাওয়ার নাম করে তিনি এই বঙ্গদেশ হয়ে বৃন্দাবনের দিকে রওনা দিয়েছেন, তখন তিনি শান্তিপুর বিদ্যাবাচস্পতির ঘর হয়ে ফুলিয়ায় যখন কুলিয়ায় যখন নবদ্বীপ সেখানে আসলেন মাধব ঘোষের বাড়িতে, সেখানে শুনতে সেখানে মহাপ্রভু কিছুক্ষণ থাকার পরে মহাপ্রভু রওনা দিলেন। আর এই নৃসিংহানন্দ ব্রহ্মচারী উনি ধ্যানে মহাপ্রভু রাস্তা করতে লাগলেন, ধ্যান করে সুন্দর রাস্তা করলেন মহাপ্রভুর জন্য বৃন্দাবনে যাওয়ার। আর কিন্তু রাস্তা ধ্যান যোগে রাস্তা করছেন, করতে করতে রামকেলি হয়ে কানান নাটশালা পর্যন্ত রাস্তাটা গেল, তারপরে আর যাচ্ছে না। নৃসিংহানন্দ ব্রহ্মচারী বললেন যে মহাপ্রভু এবার তিনি আর বৃন্দাবনে যাবেন না, তিনি কানান নাটশালা থেকে ফিরে আসবেন, এত পাওয়ার উনি ধ্যান যোগে জানতে পারলেন সেখানে। এই নৃসিংহানন্দ ব্রহ্মচারী যখন শিবানন্দ সেনের বাড়িতে এসছেন একদিন, শিবানন্দ সেন আর জগদানন্দ পণ্ডিত খুব দুঃখ করছেন। আসলে মহাপ্রভু ঘোষণা করেছেন যে এবার গৌড়ীয় বৈষ্ণবদের পুরীতে আসার দরকার নেই, আমি নিজে যাব। আর সেই জন্য শিবানন্দ সেন ভক্তদের নিয়ে তিনি পুরী গেলেন না, কিন্তু মহাপ্রভুর জন্য অপেক্ষা করতে 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 প্রায় সময় শেষ হয়ে যাচ্ছে, মহাপ্রভু আসলেন না, আবার পুরীও যাওয়া হলো না, মহাপ্রভুর দর্শন হলো না। আর এই জন্য শিবানন্দ সেন আর জগদানন্দ পণ্ডিত খুব দুঃখিত হয়ে আছেন। এই অবস্থায় সেখানে নৃসিংহানন্দ ব্রহ্মচারী এসেছেন, এসে বলছেন কি হলো, আপনারা তো দুঃখিত অন্তর কেন? বলছে কি প্রত্যেক বছর আমরা মহাপ্রভুকে দর্শন করার জন্য পুরীতে যাই, সেখানে আনন্দ হয়, কিন্তু মহাপ্রভু এবার ঘোষণা করেছেন যে এবার যেতে হবে না, মহাপ্রভু আসবেন, কিন্তু আমরা অপেক্ষা করে 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 দিন তো শেষ হয়ে যাচ্ছে, মহাপ্রভু এখনো আসলেন না। বলছে ঠিক আছে, মহাপ্রভুকে কালকে আমি এখানে নিয়ে চলে আসব। উনি অলরেডি পানিহাটিতে এসে গেছেন, পানিহাটি থেকে আমি কালকে ওনাকে এখানে নিয়ে আসবো, রান্না বান্নার ব্যবস্থা করুন, কালকে আমি ভোগ লাগাবো, মহাপ্রভুকে নিয়ে চলে আসবো এখানে। আর নৃসিংহানন্দ ব্রহ্মচারী পরের দিন কি করলেন, সুন্দর রান্না বান্না করলেন, ওনার উপাস্য দেবতা ছিলেন নৃসিংহদেব, আর শিবানন্দ সেনের বাড়িতে জগন্নাথ দেব, আর মহাপ্রভু আসবেন, এই তিনটে প্লেট রেডি করলেন। একটা হচ্ছে ওনার ইষ্টদেব নৃসিংহদেবের জন্য, একটা হচ্ছে জগন্নাথ দেবের জন্য একটা প্লেট, আর একটা প্লেট রেডি করলেন মহাপ্রভুর জন্য। এরকম তিনটে প্লেটে করে যখন উনি ভোগ লাগিয়েছেন, ভোগ লাগিয়েছেন আর সবাই বাইরে অপেক্ষা করছে মহাপ্রভু আসবে দর্শন পাবো। নিশিকানন্দ ব্রহ্মচারী ভিতরে দরজা বন্ধ করে ভোগ লাগালেন, একটু পরে চিৎকার করে উঠলেন, আহা সর্বনাশ হয়েছে। দরজা করে সবাই বলছে কি হয়েছে কি হয়েছে, বলছে দেখুন মহাপ্রভুর কি বিচার। মহাপ্রভু আসলেন, এসে উনার জন্য যে প্লেটটা আমি ভোগ লাগিয়েছি সে প্লেটটা পুরো খেয়ে নিয়েছেন, আমার তো খুব আনন্দ হলো। নৃসিংহানন্দ ব্রহ্মচারী বলছেন আমার তো খুব আনন্দ হলো যে প্রভুকে ভোগ লাগিয়েছে প্রভু সব খেয়ে নিয়েছেন। কিন্তু তারপরে দেখলাম অদ্ভুত ব্যাপার, মহাপ্রভু আবার জগন্নাথ দেবের জন্য যে প্লেটে ভোগ লাগানো হয়েছে ও প্লেটটাও খেয়ে নিয়েছে। ভাবলাম জগন্নাথ, তারপরেও ভাবলাম না ঠিক আছে মহাপ্রভু জগন্নাথকে খেয়েছে তাতে অত বেশি দুঃখ লাগলো না। কিন্তু আমার দুঃখ লাগলো তখনই মহাপ্রভু নিজেরটা খেয়েছে ভালো, জগন্নাথ দেবের প্লেটটাও খেয়ে নিয়েছে সেটা ভালো, কিন্তু যখন আমার দুঃখ লাগলো যখন আমার ইষ্টদেব নৃসিংহদেবের প্লেটটাও খেয়ে নিয়েছে। আমার যদি প্রভু না খেতে পারে তাহলে আমি কি করে খেতে পারি, এরকম করে চিৎকার করে উঠেছে যে প্রভু এসে মহাপ্রভু আসলেন আর তিনটে প্লেট খেয়ে নিয়েছেন, হায় রে হায়, নৃসিংহদেব আমার ইষ্টদেব সে যদি উপবাস থাকে সেবক হয়ে আমি কি করে প্রসাদ গ্রহণ করতে পারি। উনি আবার রান্না করে আবার ভোগ লাগালেন। জগদানন্দ পণ্ডিত শিবানন্দ সেন তখন ভাবলেন, ও ভাবুক, পুরোপুরি বিশ্বাস করলেন না, ভাবলেন ভাবে কি বলছে না কি হয়েছে কিনা অত বেশি বিশ্বাস করলেন না। কিন্তু পরের বছর শিবানন্দ সেন অন্য ভক্তদের সবাইকে নিয়ে যখন পুরীতে গিয়েছেন আর মহাপ্রভুর কাছে যখন বসে আছেন তখন মহাপ্রভু এই বিভিন্ন কথা বলতে বলতে বলছেন, সে বছর গত বছর আমি শিবানন্দ সেনের বাড়িতে গিয়েছিলাম আর এই নৃসিংহানন্দ ব্রহ্মচারী আমাকে এমন সুন্দর প্রসাদ খাওয়াইছিল আমি এখনো ভুলতে পারিনি। তখন সবাই কনফার্ম করলেন হ্যাঁ মহাপ্রভু যে আসতে চেয়েছিলেন উনি এসেছিলেন এবং প্রসাদও খেয়েছিলেন। এইভাবে দেখা যায় নৃসিংহানন্দ ব্রহ্মচারী গৌরলীলায় তিনি খুব পাওয়ারফুল ব্রহ্মচারী ছিলেন। আরো একজন ব্রহ্মচারীর কথা বর্ণনা আছে, তার নাম হচ্ছে কালনায় যেতে নকুল ব্রহ্মচারী, সরি নকুল ব্রহ্মচারী, নকুল ব্রহ্মচারী যার শরীরে মহাপ্রভু নিজে আবির্ভূত হয়েছেন। কালনায় যাওয়ার পথে নবদ্বীপ ছেড়ে গেলে একটু গেলেই ডান হাতে এই নকুল ব্রহ্মচারী শ্রীপাঠ পড়ে। নকুল ব্রহ্মচারীর শরীরে মহাপ্রভু আবেশ হয়েছিলেন। আসলে মহাপ্রভু যখন এই জগতে লীলা করতেন তিনি তিন ভাবে প্রকট হতেন। এক হচ্ছে স্বয়ং যেখানে উনি আছেন সেখানে লীলা করতেন, আবার হঠাৎ প্রকট, কোন জায়গায় দরকার হলো সেখানে তিনি হঠাৎ মহাপ্রভু প্রকট হয়ে যেতেন। যেমন যেখানে লীলা করেন সেটা তো একটা লীলা আছে, হঠাৎ প্রকটের লীলা বর্ণনা আছে। বাসুদেব বিপ্র কুষ্ঠব্যাধিগ্রস্ত কুর্ম বিপ্রের বাড়িতে তিনি রাত্রে শুনতে পারলেন যে মহাপ্রভু এসেছেন। ভোরে ভোরে মহাপ্রভুকে দর্শন করার জন্য যখন এই কুর্ম বিপ্রের বাড়িতে এই বাসুদেব বিপ্র এসেছেন, বাসুদেব বিপ্র বলেছেন যে প্রভু কোথায়, আমি শুনেছি আপনার বাড়িতে মহাপ্রভু এসেছেন। তখন কুর্ম বিপ্র বললেন এসেছিলেন বটে কিন্তু আজকে ভোরে ভোরে উনি চলে গেছেন। আর যখনই শুনলেন চলে গেছেন তখন একদম ছটফট করে আচার খেতে লাগলেন মহাপ্রভুর বিরহে। আহ এত কাছে আসলো, আমি এত দুর্ভাগা মহাপ্রভু দর্শন করতে পারলাম না। খুব ব্যাকুল হয়ে যখন ছটফট করছেন, মহাপ্রভু হঠাৎ এসে হাজির হয়ে গেলেন বাসুদেব বিপ্র। এভাবে বাসুদেব বিপ্রকে কৃপা করলেন হঠাৎ প্রকট, এবং ওনাকে আলিঙ্গন করে ওনার কুষ্ঠ ব্যাধি মোচন করলেন, কৃপা করলেন, আবার অপ্রকট হয়ে গেলেন। যতদূর উনি গিয়েছিলেন সেখান থেকে আবার যাত্রা শুরু করলেন। এ হচ্ছে হঠাৎ প্রকট। আর কারো শরীরে আবেশ হতেন মহাপ্রভু, সেটা হচ্ছে নকুল ব্রহ্মচারী। আবেশ মানে কারো ভূতে পেলে যেমন সে ভূতের মতন কথা বলে, হ্যাঁ এরকম কথা বলে না সেই রকম, ঠিক সেরকম আবেশ মহাপ্রভুর আবেশ হতো। তা মহাপ্রভু এই নকুল ব্রহ্মচারীর শরীরে ওনার আবেশ হতো। একবার যখন নকুল ব্রহ্মচারীর শরীরে আবেশ হয়েছে, হাজার হাজার মানুষ আসছে আর মহাপ্রভুর মতন কথা বলছেন, মহাপ্রভুর মতন সবাইকে আশীর্বাদ দিচ্ছেন, সাক্ষাৎ মহাপ্রভু যা যা করেন সেইভাবে সবাইকে কৃপা করছে। কাসরা পড়া শিবানন্দ সেন ভেবেছে, এহ আসলে কি মহাপ্রভু এসছেন, সন্দেহ হয়েছে। বলছে অনেক সময় মানুষের বাহবা পাওয়ার জন্য হতে পারে, তাই উনি ভাবলেন যে আমি যাব কিন্তু পরীক্ষা করব, যদি আসলে আমার প্রভু না অন্য এমনি ভেলকি দেখাচ্ছে। আমি লুকিয়ে থাকবো, যদি আমাকে ডাকে তাহলে বুঝবো যে আমার প্রভু এসেছে। আর ঠিক তাই নকুল ব্রহ্মচারী শরীরে মহাপ্রভুর আবেশ হয়েছে। হাজার হাজার ভক্ত সব চারিদিকে ঘিরে প্রণাম করছে মহাপ্রভুর ভাবে ভাবিত হয়ে। নকুল ব্রহ্মচারী সবাইকে আশীর্বাদ করছেন। আর শিবানন্দ সেন আসলেন বটে, কিন্তু এসেও দূরে লুকিয়ে থাকলেন, ভাবলেন আমার প্রভু যদি হয় তাহলে আমাকে ডেকে নেবে। তারপরে ভাবলেন যে আমার যে মন্ত্র সেও যদি বলতে পারে। ঠিক সেরকম যখন লুকিয়ে আছেন, এই নকুল ব্রহ্মচারী সবাইকে কথা বলছে আশীর্বাদ দিচ্ছে, হঠাৎ চিৎকার করে বললেন, আরে বেটা শিবানন্দ সেন ওখানে লুকিয়ে আছে, ওকে ডাকো। তখন দৌড়ে গিয়েছে, ব্রহ্মচারী আপনাকে ডাকছেন, কৃপা করলেন। তারপর বললেন, আরে তোমার সন্দেহ হচ্ছে কি, তোমার ইষ্টদের ইষ্ট মন্ত্র হচ্ছে এই, তুমি কি আমাকে সন্দেহ করছো যে আমি আসিনি, আমি আসি এসেছি। তখন সবাই কনফার্ম হলো, শিবানন্দ সেন কনফার্ম হলো মহাপ্রভু আবেশ হয়েছে। তো এইভাবে দেখা যায় গৌরলীলাতে মহাপ্রভু লীলাতে অনেক ব্রহ্মচারী অনেক গৃহস্থ সন্ন্যাসী আদর্শ স্থাপন করেছেন। আমরা ভাবি যে মহাপ্রভু গৃহস্থর বাড়িতে এসে কীর্তন করতেন, শিবাস ঠাকুরের বাড়িতে। কেন শিবাস ঠাকুরের বাড়িতে এসে কীর্তন করতেন? শিবাসের কত ঐকান্তিকতা, একজন গৃহস্থ সাধারণ সংসার ছেলেমেয়ের প্রতি স্বাভাবিকভাবে আসক্ত। শিবাস ঠাকুরের পুত্র যখন মারা গেলেন, শিবাস ঠাকুর বলছেন কান্না বন্ধ কর, তার স্ত্রী তো কান্না বন্ধ করছে না, বলছে তুমি তোমার কান্নায় যদি মহাপ্রভুর কীর্তনে ডিস্টার্ব হয় তাহলে ছেলে তো গেছে আমিও গঙ্গায় ঝাঁপ দিয়ে মারা যাব। যেমন কেমন কথা, ছেলের মৃত্যুতে কষ্ট নেই, কষ্ট হচ্ছে মহাপ্রভুর কীর্তনে যদি তার যদি অসন্তুষ্টি কিছু হয়। সেটা মহাপ্রভু আসলেন বটে পরে, আর যখন সব জানলেন তখন মহাপ্রভু বললেন, শিবাস তুমি আমাদের এত ভালোবাসো, তোমাদের ছেড়ে আমি যাব কি করে। সন্ন্যাসের কথা বলেননি, শুধু বলেছেন যাব কি করে। তখন ভক্তরা বুঝতে পারলেন মহাপ্রভু না এই সন্ন্যাসী নেওয়ার জন্য প্ল্যান করছে, কারণ শিবাস ঠাকুরকে না তো এরকম কথা কেন বলবে যে তোমাদের ছেড়ে আমি যাব কি করে, তোমরা আমাকে এত ভালোবাসো। এই হচ্ছে আদর্শ গৃহস্থ, যেখানে সবকিছু আমরা কীর্তনে বলি মানস দেহ গেহ যো কিছু মোর অর্পিনু তুয়াপদে নন্দ কিশোর, সবকিছু কৃষ্ণের চরণে অর্পণ করতে। তাই বর্ণাশ্রম ধর্ম যারা ভক্তি চর্চা, সেখানে কোন আশ্রমকে খুব বেশি বড় করা হয়েছে তা নয়, ভজনের গুরুত্বটাকে বেশি দেওয়া হয়েছে। যে যত দৈন্যভাবে যে যে আশ্রমে থাকুক না কেন, সেখানে থেকে দৈন্যভাবে যদি ভগবত ভজন করবে, ভগবানের সেবা করবে, ভগবান তাতেই তুষ্ট হয়ে যাবে। সেই জন্য ব্রহ্মচারী গৃহস্থ, গৃহস্থদের আদর্শ স্থাপন করার জন্য মহাপ্রভু নিজে, যে গৃহস্থ তো চাই তাহলে অর্থ দরকার, তিনি পূর্ববঙ্গে গেলেন শিক্ষা দেওয়ার জন্য, সেখান থেকে আসলেন। এইভাবে মহাপ্রভু গৃহস্থ জীবনের আদর্শ স্থাপন করেছেন, তিনি সন্ন্যাস জীবনের আদর্শ স্থাপন করেছেন। জগদানন্দ পণ্ডিত কিভাবে তাকে সুগন্ধি তেল নিয়ে গেলেন, কত কষ্ট করে এখান থেকে নিয়ে গেলেন, মহাপ্রভু বললেন না আমি এটা মারতে পারি না, আমি সন্ন্যাসী মানুষ, যদি সুগন্ধি তেল মাখব তাহলে লোকেরা বলবে দাড়ি সন্ন্যাসী, এ করতে পারি। জগদানন্দ অভিমান করলেন, ক্রোধ করলেন, কিন্তু মহাপ্রভু তার আদর্শে ঠিক আছে। এই জন্য সার্বভৌম ভট্টাচার্য দেখালেন কিভাবে গৃহস্থর ধর্ম, কিভাবে মহাপ্রভুকে নিমন্ত্রণ করে প্রসাদ পাওয়াতেন, কিভাবে সেবা করতেন। মহাপ্রভুর পুরো তার লীলা বিলা সব কিছু যে যে আশ্রমে থাকুন সবার কাছে উৎসাহ প্রদান করে। আদর্শ গৃহস্থ, আদর্শ সন্ন্যাসী, আদর্শ ব্রহ্মচারী বানপ্রস্থ, সবার জন্য একটা আদর্শ স্থাপন করেছেন মহাপ্রভুর লীলাতে মহাপ্রভুর ভক্তরা। তাই মহাপ্রভুর সব ক্ষেত্রেই একটা জিনিস প্রাধান্য, মহাপ্রভুর ভক্তগণে বৈরাগ্য প্রধান, যাহা দেখি প্রীত হন গৌর ভগবান, সব ক্ষেত্রে বৈরাগ্য অবলম্বন। এটা গৃহস্থ ব্রহ্মচারী বানপ্রস্থ সন্ন্যাসী সব ক্ষেত্রে বৈরাগ্যের স্থান আছে সেখানে। এ নয় যদি শুধু সন্ন্যাসীর বৈরাগ্য, না ভক্তি চর্চাতে সবারই বৈরাগ্যের কথা প্রাধান্য দেয়া হয়েছে। গৃহস্থ বৈরাগী দুহে বলে গোরা রায়, নাম বিনা যেন দিন নাহি যায়। জগদানন্দ পণ্ডিত তাকে যখন প্রেম বিবর্তে লিখছেন সেখানে বলছেন, যে গৃহস্থ বৈরাগী দোহে বলে গোরা রায়, নাম বিনা যেন দিন নাহি যায়। সকল অঙ্গ সাধনের নাহি প্রয়োজন, নামাশ্রয় শুদ্ধ করহ জীবন। সেখানে সবার জন্য হরিনামের প্রাধান্য দিয়েছেন, ভজনের প্রাধান্য দিয়েছেন। তাই মনুষ্য জীবন তো দুর্লভ জীবন, আবার ক্ষণভঙ্গুর জীবন, নিদেহ মাধ্যম সুলভম সুদুর্লভম, সুলভ নয় দুর্লভ নয়, সুদুর্লভ হচ্ছে এই দুর্লভ এই মনুষ্য জীবন। আর সেই অবস্থায় আমরা কেউ গৃহস্থ ব্রহ্মচারী বানপ্রস্থ, সেটার প্রাধান্য নয়, সেখানে প্রাধান্য দেওয়া হয়েছে সাধু সঙ্গ। দুর্লভ মানব জন্ম দেহি নাম ক্ষণভঙ্গুর, মনুষ্য জীবন দুর্লভ এবং দেহ হচ্ছে ক্ষণভঙ্গুর, তত্রাপি দুর্লভ বন্যে, তার থেকে আর একটা দুর্লভ জিনিস হচ্ছে আছে কি, বৈকুণ্ঠ প্রিয় দর্শনম, যারা বৈকুণ্ঠের পথযাত্রী সাধু তাদের দর্শন লাভ করা, মানে কি তাদের সঙ্গ লাভ করা, সঙ্গ লাভ করা মানে কি তাদের কাছ থেকে শ্রবণ করা। শ্রীনতাং শ্রদ্ধা নিত্যম, নিত্য শ্রবণ করতে হবে, তাহলে শুধু শ্রবণ করলে হবে না, গিনন্তস্য সচেষ্টিতম, সেটাকে আবার গ্রহণ করতে হবে, তাহলে কি হবে, নাতি দীর্ঘেন কালেন ভগবান বিশ্বতে হৃদি, তাহলে অতি অল্প কালের ভিতরে ভগবান আমাদের হৃদয়ে বসতি স্থাপন করবে। তাই আমাদের লক্ষ্য হচ্ছে আমাদের কৃষ্ণ ভক্তিটাকে জাগ্রত করা, নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, শ্রবণ আদি শুদ্ধ চিত্তে করায় উদয়, শ্রবণ করার মাধ্যমে নিত্য সিদ্ধ যে কৃষ্ণ প্রেম জাগরিত হতে পারবে তার জন্য ব্রহ্মচারী গৃহস্থ বানপ্রস্থ সন্ন্যাসী কোন আশ্রমের বিশেষ প্রাধান্য নয়, শ্রবণেরই প্রাধান্য। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। ক্ষমা করবেন কিছু ভুল বলে থাকলে, হরে কৃষ্ণ।